ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হায়দার। শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রোতা বন্ধুরা, আগে জানিয়ে রাখি, বিশ্বব্যাপী এবং বাংলাদেশ ভারতে করোনা ভাইরাসের সংকটজনক পরিস্থিতির কারণে আমরা ফেসবুক লাইভ আপনাদের দেখাতে পাচ্ছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে আপনারা বেতার তরঙ্গে নিয়মিতই আমাদের অনুষ্ঠান শুনছেন, ফেসবুকেও শুনতে পাচ্ছেন, টুইটারেও শুনতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের পুরো এক ঘন্টার অনুষ্ঠান। আসুন তাহলে শুরু করা যাক, প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি জাস বেন হিউসন। রাশিয়ার সামরিক বাহিনী আফগানিস্তানের তালিবানদের, আমেরিকান এবং জোট বাহিনীর সেনাদের হত্যা করতে অর্থ দিয়েছে, সে খবর প্রেসিডেন্ট ট্রাম্পকে জানানো হয়েছে বলে অস্বীকার করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান, প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট কাউকেই এই অর্থ দেবার ব্যাপারে ব্রিফ করা হয়নি। তিনি জানান, নিউ ইয়র্ক টাইমস পত্রিকার এই খবর সত্যি নয়। প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনের প্রেসিডেন্টের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন কোনো ব্যবস্থা না নেবার জন্য ট্রাম্পের দোষারোপ করেছেন। জো বাইডেন বলেন, তিন মাস ধরে প্রেসিডেন্ট এ বিষয়ে জানতেন, যদি এ খবর সত্যি হয় তাহলে ট্রাম্প চরম ভুল করেছেন। দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকা জানায়, রাশিয়ার জিআরইউ গোয়েন্দা সংস্থা প্রাণনাশের জন্য তালিবানদের অর্থ দিয়েছে। রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, তিনি আশা করেন ট্রাম্প প্রশাসন এই অভিযোগকে গুরুত্ব সহকারে দেখবে। ডেমোক্রেটিক দলের সেনেটর ক্রিস্টেন গিলিবান অর্থ দেবার ব্যাপারে কংগ্রেসের পুরো তদন্ত দাবি করেছেন। তিনি জানান, এই সত্যের গভীরে প্রবেশ করে জানতে হবে কাকে এই অর্থ দেয়া হয়েছে, কতটা অর্থ দেয়া হয়েছে, কোন আমেরিকান নিহত হলে তার পরিচয় কি। গিলিবান এটাও জানতে চেয়েছেন যে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কখন এ বিষয়ে জানতে পেরেছিলেন এবং কোন কংগ্রেস সদস্য এ ব্যাপারে কিছু জানেন কিনা। প্রতিদিনই করোনা মহামারীতে মৃত্যুর হৃদয় বিদারক তথ্য উদ্ঘাটিত হচ্ছে। সবারই প্রতীক্ষা এখন একটি সফল ভ্যাকসিনের জন্য। তবে সে ভ্যাকসিন যে সহসাই পাওয়া যাবে সে ব্যাপারে বিজ্ঞানীরা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এরই মাঝে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা অনুযায়ী বিশ্বে সংক্রমণের সংখ্যা ১ কোটি এবং মৃতের সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়ে গেছে। সর্বশেষ আশঙ্কাজনক খবর আসে ব্রাজিল থেকে, যেখানে ২৪ ঘণ্টায় ৪৭,০০০ নতুন সংক্রমণ ধরা পড়ে। একটি ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকর বলে প্রমাণিত হতে বহু দশক সময় লেগে যায় এবং চিকিৎসা বিশেষজ্ঞরা জানান যে কোনো ঔষধে মুনাফা না আসলে প্রস্তুতকারীরা এমনকি তা উদ্ভাবন করার বিষয়ে বিশেষ আগ্রহ দেখান না। ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ব্রায়ান হুক বলেছেন, ইরানের অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে ইরান সন্ত্রাসীদের জন্য এক অস্ত্র কারবারী হয়ে দাঁড়াবে। সম্প্রতি আমিরাত সফরের সময় তিনি বলেন, ইরানের বর্তমান নিষেধাজ্ঞা ২০১০ সালে আরোপিত হয়েছিল, যার মেয়াদকাল শেষ হচ্ছে এবছরের অক্টোবর মাসে। তিনি বলেন, নিষেধাজ্ঞা সম্প্রসারিত হলে ইরান পাল্টা ব্যবস্থা নেবার যে হুমকি দিয়েছে বিশ্বকে তা অগ্রাহ্য করতে হবে। জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা বলবৎ থাকায় ইরান খোলাখুলিভাবে জঙ্গি বিমান, ট্যাঙ্ক এবং অন্যান্য সমরাস্ত্র কিনতে পারেনি। তাই বলে তারা নীরব থাকেনি, গোপনে গোপনে তারা ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সাহায্য করেছে। ফিলিপাইন্সের বিধায়করা সন্ত্রাসবাদী ২০২০ আইন পাশ করেছে, যা সন্ত্রাসবাদ দমনে মদতকারী কমিউনিস্ট পার্টির সদস্য সহ সশস্ত্র বিদ্রোহীদের দমন করতে প্রেসিডেন্ট দুতের্তের ক্ষমতা বৃদ্ধি করবে। জুন মাসের শুরুতে পাশ করা এই বিলে প্রেসিডেন্ট দুতের্তে স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন। প্রেসিডেন্ট দুতের্তে, যিনি ২০১৬ সালে ক্ষমতা গ্রহণের পর অত্যন্ত কঠোর হস্তে মাদক চোরাচালানিদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে একাধারে প্রশংসিত এবং সমালোচিত হয়েছিলেন।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
সোমবার সকালে বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবিতে 32 জনের মৃত্যু হয়েছে। শুনুন ঢাকা থেকে জহুরুল আলমের বিস্তারিত রিপোর্টে।
বাংলাদেশের রাজধানী ঢাকার ফরাশগঞ্জ শ্যামবাজার সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে সোমবার যাত্রীবাহী একটি লঞ্চ অপর একটি লঞ্চের ধাক্কায় ডুবে গেলে অন্তত 30 জন নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ময়ূর দুই নামের একটি লঞ্চের ধাক্কায় 50 থেকে প্রায় 100 জন যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মর্নিং বার্ড নামের লঞ্চটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্বল্প কয়েকজন যাত্রী সাঁতার কেটে আশপাশের নৌযান ও তীরে উঠতে সক্ষম হলেও বেশিরভাগ যাত্রী দুর্ঘটনা কবলিত লঞ্চটির সাথে বুড়িগঙ্গার পানিতে তলিয়ে যান। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবারে করোনা প্রসঙ্গে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের একটি প্রতিবেদন।
দিনের পর দিন ক্রমশই বেড়ে চলেছে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় দেশে 19,459 জন নতুন করে আক্রান্ত হয়েছেন কোভিডে, যার জেরে মোট আক্রান্তের সংখ্যা হল ভারতে 5,48,318 জন। এভাবে রোজ দিন আক্রান্ত বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে দেশের চিকিৎসক বিশেষজ্ঞ থেকে প্রশাসনের আধিকারিকদের। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে গত 24 ঘন্টায় 380 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে মোট 16,475 জন প্রাণ হারালেন করোনার কারণে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। সিরিয়ার ইদলিব প্রদেশের শক্তিশালী একটি ইসলামী জঙ্গি দল প্রতিপক্ষ জিহাদি গ্রুপগুলির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম এবং সক্রিয়বাদীরা জানায়, ইদলিবের এই বৃহৎ শক্তি, যা হায়াত তাহরিয়ার আল শামস বা HTS নামে পরিচিত, রবিবার জিহাদিদের লক্ষ্য করে কতগুলি গ্রামের উপর হামলা শুরু করে। নজরদারি গ্রুপ দ্য সিরিয়ান অবজারভেটরি জানায়, HTS যোদ্ধারা ইদলিবের আরব সাইদ গ্রামে হামলা চালিয়ে হুরাস আল দিনের একজনের নেতাসহ বহু জিহাদি জঙ্গিদের আটক করেছে। হুরাস আল দিন সিরিয়ায় আল কায়দা গ্রুপের একটি অঙ্গ সংগঠন। চীনের উচ্চাভিলাষী বেইজিং বেল্ট রোড ইনিশিয়েটিভের আওতায় কুনমিন থেকে সিঙ্গাপুর অব্দি যে মহা রেল প্রকল্প, কোভিড-19 তাদের যৎসামান্যই প্রভাব ফেলতে পেরেছে। এই মহা রেল সড়ক নির্মাণের স্বপ্ন বহুদিন ধরে চীন পোষণ করে আসছে। লাওসের গহীন পার্বত্য এলাকার পাহাড় কেটে সুড়ঙ্গ আর টানেলের মধ্যে দিয়ে রেলপথের কাজ এখন প্রায় সমাপ্ত। এরপর এই হাইস্পিড রেললাইন সিঙ্গাপুরে শেষ হবার আগে থাইল্যান্ড ও মালয়েশিয়ার পাহাড়ি এলাকায় প্রবেশ করবে। $6 বিলিয়ন অর্থায়নে নির্মিত হচ্ছে এই রেল প্রকল্প, যা শেষ হবে 2022 সালে। এই রেলপথ ভূমিতে আবদ্ধ দরিদ্র চীনা জনগণকে এশিয়ার চিত্তাকর্ষক হাব সিঙ্গাপুরের সঙ্গে সংযোগ ঘটাবে। তবে এই রেলপথ যে রাজনৈতিকভাবে চীনের আধিপত্য বিস্তারে সহায়ক হবে তাতে কোনোই সন্দেহ নেই। পোল্যান্ডে সদ্য প্রেসিডেন্সির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তবে জয়ের জন্য কোন দল সংখ্যাগরিষ্ঠ ভোট না পাওয়ায় সেখানে এখন ফিরতি নির্বাচনের আশঙ্কা জেগেছে। ভোটকেন্দ্র থেকে পাওয়া ফলাফলে দেখা যায়, ডানপন্থী প্রেসিডেন্ট আন্দ্রেস দুদা পেয়েছেন 42% ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ারসর মেয়র রাফাল ত্রাসকাউস্কি পেয়েছেন 30% ভোট এবং টেলিভিশন ব্যক্তিত্ব জাইমন হোলোনিয়া পেয়েছেন 13% ভোট। নির্বাচনী পর্যবেক্ষকরা এই সপ্তাহের শেষে ফলাফলে কিছুটা পরিবর্তন আশা করছেন, যার অর্থ প্রথম দুই প্রার্থী হয়তোবা 12 জুলাই ফিরতি নির্বাচনে আবারও মুখোমুখি হবেন। ভারতের উত্তরপ্রদেশের হিন্দি দৈনিক কাম্পু মেলের একজন সংবাদদাতাকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। মৃত্যুর কয়েকদিন আগে ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন যে অবৈধ বালি খননের খবর দেওয়াতে তার জীবন এখন ঝুঁকির মুখে। সংবাদদাতা শুভম মানি ত্রিপাঠি নির্মাণ প্রকল্পের জন্য নদী থেকে অবৈধভাবে আহরণ করা স্যান মাফিয়াদের কীর্তিকলাপ সংবাদ মাধ্যমে প্রকাশ করে দিয়েছিলেন। তার এই খবর প্রকাশিত হলে তদন্তের পর অবৈধ স্থাপনাকে গড়িয়ে দেওয়া হয়। তবে এই তথ্য প্রকাশের জন্য মাফিয়াদের গুলিতে ত্রিপাঠির মৃত্যু হয়। ফ্রান্সে পৌরসভা নির্বাচনে গ্রিনস দলের বিভিন্ন শহরে বিজয় প্রেসিডেন্ট ম্যাক্রোর সেন্ট্রিস্ট পার্টিকে অনেকটা বিপাকে ফেলেছে। অথচ ম্যাক্রোন আশা করেছিলেন 2022 সালে পুনর্নির্বাচনের আগে প্যারিস সহ বিভিন্ন বড় বড় শহরে তার নতুন দল আশাব্যঞ্জক ফলাফল দেখাবে। এক্সিট পোলে দেখা যায় যে তার প্রতিদ্বন্দ্বী গ্রিনস পার্টি বামপন্থী মিত্রদের সঙ্গে আঁতাত করে লিওন, মার্সেই, বোর্দো এবং স্ট্রাসবার্গ শহরে অভূততা দেখিয়েছে। সোমালিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে যে পূর্ব নির্ধারিত সংসদীয় এবং প্রেসিডেন্সিয়াল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। নির্বাচন কমিশনের চেয়ারপারসন হালিমা ইসমাইল ইব্রাহিম জানান, সংসদের নিম্নকক্ষে রাজনৈতিক বিভেদ, দ্বন্দ্ব, নিরাপত্তার অভাব, বন্যা এবং সর্বোপরি কোভিড-19 সংকটের কারণে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
করোনা ভাইরাস মহামারী প্রতিরোধে সহায়তা বাবদ বাংলাদেশকে $43 মিলিয়ন দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে আজ টেলিফোনে কথা বলে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। দুজনের টেলিফোন বার্তায় মাইক পম্পেও কোভিড মহামারীর মতো আন্তর্জাতিক দুর্যোগে জরুরি চিকিৎসা সামগ্রী এবং প্রয়োজনীয় উপাদান প্রদানে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। মাইক পম্পেও রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দেয়া এবং রক্ষণাবেক্ষণের জন্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে আলাপকালে বাংলাদেশের প্রশংসা করেন। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকটে $820 মিলিয়ন মানবিক সহায়তা দিয়েছে, যার প্রায় সবই বাংলাদেশের অংশের জন্য। দুই নেতাই রোহিঙ্গাদেরকে স্বেচ্ছায় নিরাপদে মর্যাদার সঙ্গে স্থায়ীভাবে বার্মায় ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আলোচনা করেন। এছাড়া দুজন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সমৃদ্ধি এবং সামগ্রিক উন্নয়নের জন্য তথ্যের প্রবাহ ও স্বচ্ছতা নিয়েও কথা বলেন।
আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
বাংলাদেশের রাজধানী ঢাকার ফরহাদগঞ্জ ও শ্যামবাজার সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে সোমবার যাত্রীবাহী একটি লঞ্চ অপর একটি লঞ্চের ধাক্কায় ডুবে গেলে অন্তত 30 জন নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ময়ূর 2 নামের একটি লঞ্চের ধাক্কায় 50 থেকে প্রায় 100 জন যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মর্নিং বার্ড নামের লঞ্চটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্বল্প কয়েকজন যাত্রী সাঁতার কেটে আশপাশের নৌযান ও তীরে উঠতে সক্ষম হলেও বেশিরভাগ যাত্রী দুর্ঘটনা কবলিত লঞ্চটির সাথে বুড়িগঙ্গার পানিতে তলিয়ে যান। মর্নিং বার্ড লঞ্চটির বেঁচে যাওয়া এক যাত্রী সাংবাদিকদের তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, লঞ্চটির দোতলা থেকে কিভাবে ছিটকে পানিতে পড়লেন তা তিনি মনে করতে পারছেন না। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করে এবং পরে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড এবং নৌপুলিশের ডুবুরিরা উদ্ধার কাজে যোগ দেন। এরপর ডুবুরিরা বুড়িগঙ্গার গভীর নিচ থেকে একে একে মৃতদেহ উদ্ধার করতে শুরু করেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA-র উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। তবে ডুবন্ত লঞ্চটিকে কখন উপরে টেনে তোলা সম্ভব হবে তা সঠিকভাবে কেউ বলতে পারেননি। পুলিশ জানিয়েছে, ময়ূর 2 লঞ্চটিকে জব্দ করা গেলেও এর চালক পলাতক রয়েছে। এদিকে BIWTA-র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের বলেছেন, তিনি মনে করেন 2 লঞ্চের চালকের গাফিলতির কারণেই দুর্ঘটনা ঘটেছে। তদন্তের পর এর জন্য কে বা কারা দায়ী তা জানা যাবে জানিয়ে তিনি বলেন, তবে ঘটনাস্থল পরিদর্শন শেষে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেছেন, ঘটনা সিসিটিভি ফুটেজ দেখে তার কাছে মনে হয়েছে ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। লঞ্চ দুর্ঘটনা সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী ভয়েস অফ আমেরিকাকে বলেন,
দেখুন আসলে এখানে আসতেই আসলে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করি, যদি সদরঘাটের কথাই বলি, সদরঘাটে প্রতি মাসে কিন্তু ছোটখাটো দু একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত এরকম দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে এই পার থেকে উপার এই ছোট ছোট ডিঙ্গি নৌকায় যাত্রী পারাপার করতে গিয়ে এই নৌকাগুলোর সাথে লঞ্চের দুর্ঘটনা প্রায়শই দু একজনের প্রাণহানির ঘটনা এটা কিন্তু প্রতি মাসে ঘটছে। আমরা যেটা লক্ষ্য করি এই ছোট দুর্ঘটনাগুলোতে আমাদের যারা নিয়ন্ত্রণকারী সংস্থা DIWTA বা নৌ পরিবহন মন্ত্রণালয়ের কিন্তু নজরে আসে না, তারা কিন্তু এগুলোকে আমলে নেয় না। আমলে না নেওয়ার কারণেই কিন্তু আজকে এত বড় দুর্ঘটনাটা জন্ম নিয়েছে। এখানে আমরা দেখতে পাই যদি ছোট ঘটনাগুলোতে প্রত্যেকটা ঘটনা রেকর্ড করা হতো, প্রত্যেকটা ঘটনায় মামলা হতো, দায়ী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনা যেত, তাদেরকে গ্রেফতার করা হতো, বিচারের মুখোমুখি করা হতো, তাহলে কিন্তু সবাই দায়িত্বশীল হতো। আজকের ঘটনাটা স্পষ্ট, এই যে ময়ূরী যে লঞ্চটি এটার চালকের গাফিলতি এটা কিন্তু ভিডিও চিত্রে স্পষ্ট প্রমাণ করে। সুতরাং এখানে দায়িত্ব অবহেলা যারা করছে, দায়িত্ব পালনের দ্বারা শিথিলতা গাফিলতির সাথে জড়িত, তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। একই সাথে যারা হতাহত হয়েছে তাদের দ্রুত উদ্ধার করা, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা, নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
ঘটনার তদন্তের জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় 7 সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। DIWTA এর পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আজকের লঞ্চ দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। অন্যদিকে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে গত 20 বছরে প্রায় 700 লঞ্চ ডুবির ঘটনায় মারা গেছেন অন্তত 20,000 মানুষ। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
বাংলাদেশে বিনা পয়সায় করোনা ভাইরাসের টেস্ট বন্ধ হয়ে গেল এক সরকারি ফরমানে। বলা হয়েছে এখন থেকে বুথে গিয়ে নমুনা পরীক্ষা করতে হলে 200 টাকা লাগবে, যেসব রোগী হাসপাতালে রয়েছেন তাদেরকেও একই টাকা দিতে হবে। বাসায় গিয়ে যদি কেউ নমুনা সংগ্রহ করেন তখন ফি লাগবে 500 টাকা। বেসরকারি হাসপাতালগুলোতে খরচের পরিমাণ 17 গুণেরও বেশি, রোগীদের দিতে হয় 3,500 টাকা। দেশের বিভিন্ন স্থানে 60টি ল্যাব চালু রয়েছে, এ পর্যন্ত 7,40,197 জনের পরীক্ষা হয়েছে, এর মধ্যে শনাক্ত হয়েছেন 1,41,801 জন। গত 24 ঘন্টায় অতীতের সব রেকর্ড ভেঙে 4,014 জন আক্রান্ত হয়েছেন, এ সময় মারা গেছেন 45 জন। প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মহসিন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হকের স্ত্রী লায়লা আঞ্জুমান্দু বানু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছেন দ্রুত ব্যবস্থা নেয় বাংলাদেশে করোনায় অন্যান্য দেশের তুলনায় মৃত্যুহার কম। বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন 1,02,200 জন, মারা গেছেন 5,01,644 জন, মৃত্যুর হার হচ্ছে 5.1%। এই সময়ে বাংলাদেশে আক্রান্ত হয়েছেন 1,37,787 জন, মারা গেছেন 1,783 জন। এই সময়ে সুস্থ হয়েছেন 55,727 জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য বরাবরই বলে আসছেন টেস্ট কম হওয়ার কারণে শনাক্তের সংখ্যাও কম। কুরবানির ঈদকে সামনে রেখে বিশেষজ্ঞরা চিন্তিত, তারা এই ভাইরাসটি অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন। করোনা সংক্রান্ত সরকারি উপদেষ্টা কমিটির সদস্য ডাক্তার মুস্তাক হোসেন বলেছেন, কুরবানির ঈদে পশুর হাট বসবে, লোক সমাগম বাড়বে, মানুষ ঢাকা থেকে গ্রামমুখী হবে, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসা করবে, এতে করে রোগটির সংক্রমণ আরও ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে। মুজিবুর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে নাসরিন হুদা বিথি তার রিপোর্টে জানাচ্ছেন,
সোমবার সকাল 9টার দিকে বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। এমএল মর্নিং বার্ড নামের লঞ্চটি মুন্সীগঞ্জের কাঠপট্টি এলাকা থেকে সদরঘাটের উদ্দেশ্যে রওনা হয়। সদরঘাটের কাছেই ফরাশগঞ্জ ঘাট এলাকায় নদীতে চাঁদপুর থেকে আসা ময়ূর 2 ব্যাক গিয়ারে ঘোরার সময় মর্নিং বার্ডের সাথে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়। উদ্ধার কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিস কর্মীরা জানান, যেখানে দুর্ঘটনা ঘটেছে তার কাছাকাছি এলাকায় নদীর মাঝখানে ডুবে যাওয়া লঞ্চটি শনাক্ত করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক সাংবাদিকদের বলেন, দুই লঞ্চের কর্মীদের অসতর্কতায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তারা মনে করছেন। এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে 30 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনের কান্না ও আহাজারিতে আশেপাশের এলাকা ভারী হয়ে ওঠে। লঞ্চের ভেতরে আর কোনো লাশ আছে কিনা তা তল্লাশি করে দেখা হচ্ছে। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমি সামি আহমেদ। আমরা ওয়াশিংটন স্টুডিও থেকে রোহিঙ্গা লাইফলাইন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই সোমবার থেকে শুক্রবার, ওয়াশিংটন সময় সকাল 7:30, বাংলাদেশ সময় সন্ধ্যা 5:30। শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9350 কিলোহার্টস, মিডিয়াম ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11700 কিলোহার্টস এবং 12030 কিলোহার্টসে। এ অনুষ্ঠান পুনঃপ্রচার হয় বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ড 1575 কিলোহার্টসে।
এবার কলকাতার রিপোর্ট। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
আজ সোমবার সকালে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণি সমুদ্র সৈকতে একটি বিশাল তিমি মাছের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। কিছু মৎস্যজীবী ও স্থানীয় কিছু লোক সাত সকালে সমুদ্র তীরে গিয়ে ওই বিরাট তিমিটিকে দেখেন। তিমির মাথায় রক্ত লেগে আছে ও শরীরের কিছু অংশে, বিশেষ করে লেজের দিকে, আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে দীঘা থেকে পুলিশের অফিসাররা এবং বন দফতরের আধিকারিকরা মন্দারমণিতে ছুটে যান। তিমি মাছ সাধারণত বঙ্গোপসাগরে দেখা যায় না, কারণ বঙ্গোপসাগরে জলের যে তাপমাত্রা বা জীববৈচিত্র্য, তিমি মাছের পক্ষে সেটা সুবিধাজনক হয় না। তবে বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, ভারত মহাসাগর থেকে এই তিমিটি ঘূর্ণিঝড়ের সময় অশান্ত সমুদ্রের উথাল পাথাল ঢেউয়ে দিকভ্রান্ত হয়ে এদিকে চলে এসেছিল। তারপর সমুদ্রে কোনো জাহাজ বা অন্য জলযানের সঙ্গে ধাক্কা লাগায় সেটি গুরুতর আঘাত পায় ও মৃত্যু হয়। তবে মৃত্যু খুব বেশি আগে হয়েছে বলে বন দপ্তরের কর্মকর্তারা মনে করছেন না। এটি কোন প্রজাতির তিমি সেটা জানার জন্য বিশেষজ্ঞদের সাহায্য চাওয়া হয়েছে আর এটির মৃত্যুর কারণ বোঝার জন্য ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মন্দারমণি পশ্চিমবঙ্গের জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘা, তাজপুর, শঙ্করপুর ইত্যাদির কাছে। এর আগেও মন্দারমণি ও শঙ্করপুরে তিমি ভেসে আসতে দেখা গিয়েছে। এখন যদি লকডাউন না থাকত বা এমনিতে ওইসব সমুদ্র সৈকতে পর্যটকদের যেমন ভিড় থাকে তেমন থাকত, তাহলে এর মধ্যে আরও অনেক বেশি লোক ওখানে ভেঙে পড়ত। তবে এই দৃশ্য দেখতে ইতিমধ্যেই আশপাশের এলাকাগুলোর বাসিন্দারা মন্দারমণিতে চলে গিয়েছেন। তাদের মোবাইল ক্যামেরায় বহু ছবি উঠেছে এবং সেগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ প্রতিবেদনে তিনি বলেছেন,
গত কয়েক সপ্তাহের প্রবল বৃষ্টিতেই ভাসছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসম। বন্যায় প্লাবিত অসমের 20টি জেলা, বন্যার কারণে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন 20 জন, অন্যদিকে ধসের কারণে মৃত্যু হয়েছে আরো 23 জনের। লাগাতার ভারী বর্ষণে ফুসছে ব্রহ্মপুত্র নদ। অসমের অনেক এলাকাতেই ব্রহ্মপুত্র নদের জল বইছে বিপদসীমার উপর দিয়ে, ফলে সর্বত্রই বন্যার আশঙ্কায় গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। বন্যার জলের তলায় চলে গিয়েছে কয়েক হাজার হেক্টর চাষের জমি, নিখোঁজ বহু গৃহপালিত পশুও। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বন্যায় চাষের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধেমাজি, লক্ষ্মীপুর, বিশ্বনাথ, উদালগিরি, দারাং, লনবাড়ি, বরপেটা, কোকরাঝাড়, ধুবড়ী, নওগাঁ, গোলাঘাট, জোরহাট, মাজুলি, শিবসাগর, ডিব্রুগড়, বনগাঁইগাঁও, দক্ষিণ সালমারা, গোলপাড়া, কামরূপ, মরিগাঁও, হজাই, পশ্চিম করবী, আলং এবং তিনসুকিয়া। সংশ্লিষ্ট সূত্রের খবর, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অসমের 9.26 লক্ষেরও বেশি মানুষ। বন্যার জেরে জলের তলায় প্রায় 68,806 হেক্টর চাষের জমি, আপাতত 193টি ত্রাণ শিবিরের আয়োজন করা গিয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে, ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভীতি। পৃথিবীর কোনায় কোনায় সবার মুখে আজ আতঙ্ক, কখন কি হয়। তবে অনেকেই আবার আরোপিত নিষেধাজ্ঞা মানছেন না, এটা কি বাঞ্ছনীয়? আসুন না সবাই মিলে আজ এই মুহূর্ত থেকে নিষেধাজ্ঞাগুলো পালন করি। বিদেশ থেকে যারা ফিরছেন অবশ্যই 14 দিনের কোয়ারেন্টিন মেনে চলুন। নিকট আত্মীয় পরিজন থেকে অন্তত 14 দিন দূরে থাকুন। বন্ধু বান্ধবদের সঙ্গ পরিহার করুন, মাত্র কটাই তো দিন। আসুন না সকলেই মিলে একটু ধৈর্য ধরি, অন্তত 5-6 ফিট দূরত্ব রেখে কথা বলুন। কারুর কাশি বা হাঁচি হলে অবশ্যই নিচু হয়ে টিস্যু দিয়ে মুখ ঢাকুন। বাইরে থেকে এলে সাবান দিয়ে হাত ধোবার চর্চা শুরু করুন। অকারণে নাকে মুখে হাত দেবেন না। মাস্ক পরলে ভালো হয়, তবে তা না হলে মাফলার বা রুমাল দিয়েও মুখ ঢাকতে পারেন। এটা সাময়িক, তবে সাময়িক সময়টাই কিন্তু ভয়ঙ্কর। আসুন না আজ থেকেই সবাই মিলে আমরা চেষ্টা শুরু করি।
আসুন শুনি চলতি ঘটনাবলীর উপর সেলিম হোসেনের একটি প্রতিবেদন।
মিনেসোটায় জর্জ ফ্লয়েড নামের একজন আফ্রিকান আমেরিকান পুলিশ হেফাজতে মারা যাওয়ার এক মাস পরও পুলিশের বর্বরতা এবং বর্ণ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের বিভিন্ন স্থানে। আমাদের সহকর্মী এসা সারাই তার এক প্রতিবেদনে উল্লেখ করেন, এর নতুনত্ব হচ্ছে এটি অর্গানিক। বর্ণ বৈষম্যের বিরুদ্ধে যারা কাজ করছেন তাদের বক্তব্য হচ্ছে, গত এক মাস যেসব প্রতিবাদ বিক্ষোভ যুক্তরাষ্ট্র জুড়ে হয়েছে তা নতুন কোনো বিষয় নয়, কিংবা শুধুমাত্র জর্জ ফ্লয়েডের মৃত্যুর জন্যই নয়। এই প্রতিবাদ বছরের পর বছর ধরে পুলিশের হাতে মারা যাওয়া সব মানুষদের জন্য।
Has been expended. So the George Floyd video arrives after the video of Philando Castile in Minneapolis, after the video of Jamar Clark in Minneapolis, but also after the video.
এটি এমন একটি সময় ঘটেছে যখন পুলিশের দুর্ব্যবহারের প্রতি মানুষ ত্যক্ত বিরক্ত, আর ফিলান্দো ক্যাস্টাইলের পরই মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েডের ভিডিও আসে। কিন্তু ওই ভিডিওর পরও তামির রাইস, ওয়াল্টার স্কট, ম্যাকডোনাল্ড, কথা বলছিলেন কর্নেল ডাব্লিউ ব্রুকস, NAACP-র সাবেক প্রেসিডেন্ট। কিছু কিছু বিক্ষোভকারী বলেন, COVID-19 মহামারীকে উপেক্ষা করে মানুষ প্রতিবাদ বিক্ষোভে নেমেছেন, তার মানে তারা কতটা বিরক্ত এবং ক্ষুব্ধ। ওয়াশিংটন ডিসির এক বিক্ষোভকারী হিলদা জর্ডন বলেন,
আমি
আগে থেকেই বর্ণবাদের বিরুদ্ধে লড়ে আসছি, লড়তে হচ্ছে। কোভিড ভাইরাসকে আমি জানি না, কেউই জানে না, তারপরও আমাদের এই প্রতিবাদ বিক্ষোভে অংশ নিতে হচ্ছে। হিলদা জর্ডন আরো বলেন,
You have the highest unemployment rate you've ever seen before. People actually have the time right now to go out into the streets. Now you realize that you and your friends can
দেশে বেকারত্বের হার এখন সবচেয়ে বেশি। এখনই প্রতিবাদের সময়, এখনই সকলে মিলে কিছু করবার সময়। আফ্রিকান আমেরিকানরা মনে করেন এই বৈষম্য নতুন নয়। সোনিয়া একজন প্রতিবাদকারী।
I live it, right? Because I was born a black woman, right? So this is not something that I'm just coming to realize.
আমি বলতে চাচ্ছি এই বৈষম্যের মধ্যে দিয়েই আমাকে বাঁচতে হচ্ছে, কারণ আমি কৃষ্ণাঙ্গ নারী হয়ে জন্মেছি। এটা এমন নয় যে আমি নতুন করে শিখছি। এবারের এই প্রতিবাদ বিক্ষোভ সামাজিক মাধ্যমের কারণে বেশি ছড়িয়ে পড়েছে, মন্তব্য করলেন কর্নেল ব্রুকস। তরুণরা নানানভাবে তাদের বার্তা জানাচ্ছে, হ্যাশট্যাগ করছে, কেউ কেউ মেসেজ দিচ্ছে, সামাজিক মাধ্যম ব্যবহার করছে। গোটা বিশ্বে তাদের বার্তা ছড়িয়ে পড়ছে। পাবলিক পলিসি সংস্কার সহ নানান নাগরিক নীতি সংস্কারের দাবি উঠে আসছে। এবারের এই ব্ল্যাক লাইভস আন্দোলন আগের সব আন্দোলনের চেয়ে ভিন্ন। আয়োজক এবং অংশগ্রহণকারীদের বিশ্বাস, বিগত সময় ধরে এসব নিয়ে যেসব প্রতিবাদ বিক্ষোভ হয়েছে তারই ফল এবারের এই বিশাল গণ আন্দোলন। কর্নেল ব্রুকস বলেন, 25 বছর ধরে এমন নানান প্রতিবাদে অংশ নিয়েছি গোটা দেশে। এবারকার এই আন্দোলন ব্যাপক এবং শক্তিশালী এমনটি হবে আগেই জানতাম, আমি ভুল ছিলাম না। ব্রুকসের মতো রাজপথের কর্মীরা আশাবাদী যে চলমান এই আন্দোলন একটি সত্যিকারের পরিবর্তন নিয়ে আসবে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় এবং স্থানীয় সরকারের মধ্যে ইতিমধ্যেই পুলিশ সংস্কার নিয়ে আলোচনা শুরু হয়েছে। এশা সারায়ের প্রতিবেদন থেকে সেলিম হোসেন, ভয়েস অব আমেরিকা, মেরিল্যান্ড।
করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে, ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভীতি। পৃথিবীর কোনায় কোনায় সবার মুখে আজ আতঙ্ক, কখন কি হয়। তবে অনেকেই আবার আরোপিত নিষেধাজ্ঞা মানছেন না, এটা কি বাঞ্ছনীয়? আসুন না সবাই মিলে আজ এই মুহূর্ত থেকে নিষেধাজ্ঞাগুলো পালন করি। বিদেশ থেকে যারা ফিরছেন অবশ্যই 14 দিনের কোয়ারেন্টিন মেনে চলুন। নিকট আত্মীয় পরিজন থেকে অন্তত 14 দিন দূরে থাকুন। বন্ধু বান্ধবদের সঙ্গ পরিহার করুন, মাত্র কটাই তো দিন, আসুন না সকলেই মিলে একটু ধৈর্য ধরি। অন্তত 5 থেকে 6 ফিট দূরত্ব রেখে কথা বলুন। কারুর কাশি বা হাঁচি হলে অবশ্যই নিচু হয়ে টিস্যু দিয়ে মুখ ঢাকুন। বাইরে থেকে এলে সাবান দিয়ে হাত ধোবার চর্চা শুরু করুন। অকারণে নাকে মুখে হাত দেবেন না। মাস্ক পরলে ভালো হয়, তবে তা না হলে মাফলার বা রুমাল দিয়েও মুখ ঢাকতে পারেন। এটা সাময়িক, তবে সাময়িক সময়টাই কিন্তু ভয়ঙ্কর। আসুন না আজ থেকেই সবাই মিলে আমরা চেষ্টা শুরু করি।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
ভয়েস অফ আমেরিকার শ্রোতা দর্শকদের শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানের প্রায় পুরোটাই জুড়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তানে অনেক ঘটনার উদ্রেক হয়েছে, অনেক ঘটনা ব্যাপারে আমরা জানি। করোনা ভাইরাস তো অবশ্যই আছে, তারপর ভারত পাকিস্তান চীনের সমস্যার বিষয়টি রয়েছে, কিছু কূটনৈতিক টানাপোড়েন চলেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, ইমরান খান কিছু উক্তি করেছেন যার জন্য তিনি সমালোচিত হচ্ছেন, আর পাকিস্তানে পাইলট বিমান চালকদের ব্যাপার নিয়েও প্রশ্ন উঠেছে বড় করে। আজকে আমাদের সঙ্গে স্কাইপে সরাসরি করাচি থেকে যোগ দিয়েছেন সাংবাদিক এবং সংবাদ বিশ্লেষক মাসকাবাত আহসান। মাসকাবাত আহসান, আপনাকে স্বাগতম। প্রথমেই জানতে চাই আপনার কাছে যে পাকিস্তানে সামগ্রিকভাবে করোনা ভাইরাসের অবস্থা কি, এবং সরকারও এ নিয়ে সমালোচিত হচ্ছেন, এই বিষয়টির প্রতি একটু আলোকপাত করবেন।
পাকিস্তানের যে করোনা পরিস্থিতি তা মোটামুটি ভাবে বলা যায় যে বাংলাদেশ এবং ভারতের ফটোকপি। পাকিস্তানে আজকে যেটা হলো সেটা হচ্ছে 2 লাখের বেশি করোনা রোগী ধরা পড়েছে, মৃত্যুর সংখ্যা 4,000-এর বেশি, কিন্তু যেহেতু টেস্ট করা হয়েছে অনেক কম মানুষকে, সুতরাং এর উপর ভিত্তি করে আসলে আসল পরিস্থিতিটি বোঝা যাচ্ছে না, আসল পরিস্থিতি আরো খারাপ। এর মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে কলকারখানার মালিক যারা, তারা মোটামুটি ভাবে জীবন আগে না জীবিকা আগে এই প্রশ্ন তুলে শ্রমিকদেরকে একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজে নিয়োজিত করেছেন। আত্মকেন্দ্রিক মধ্যবিত্তকে দেখা গেছে যে তারা তাদের গৃহকর্মীদের ফেরত পাঠিয়ে দিয়েছেন, কিন্তু এই করোনাকালে তাদের জীবন কিভাবে চলবে সেদিকে নজর দেননি, মানে তারা কোনো বেতন চেতন দিচ্ছেন না। অন্যদিকে কিছু কিছু সহযোগিতার চেষ্টাও সমাজের মধ্যে রয়েছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থায় ডাক্তাররা খুব ঝুঁকির মধ্যে চিকিৎসা করছেন, তাদের যে সমস্ত পোশাক এবং অন্যান্য সামগ্রী দরকার সেগুলো খুব একটা আমরা ভালো যোগান দেখতে পাচ্ছি না, এমনকি ত্রাণ বিতরণ যে দুর্নীতির ঘটনা সেটিও ধরা পড়তে দেখা গেছে। সুতরাং পাকিস্তান পরিস্থিতি ধূসর অন্তত করোনার দিক থেকে।
আমরা জানি যে সম্প্রতি চীন এবং ভারতের মধ্যে একটা বড় রকমের সংঘাত হয়ে গেল, অনেকদিন পরে এটা একটা বড় সংঘাত বলা যেতে পারে সীমান্তে, কিন্তু একই সঙ্গে আমরা এটাও লক্ষ্য করছি যে পাকিস্তান এবং ভারতের মধ্যে তো সম্পর্ক টানাপোড়েন বরাবরই ছিল, সেখানে কিছু কূটনৈতিক সমস্যাও দেখা দিয়েছে এবং মনে হচ্ছে যেন চীনকে অবশ্যই পাকিস্তান সমর্থন করে থাকে আমরা জানি, তো এই বিষয়টাকে আপনি একটু বিশ্লেষণ করে বলবেন কি?
চীন এবং ভারতের মধ্যে যে সীমান্ত বিরোধ, সীমান্তের যে জায়গাগুলো সুনির্দিষ্ট করা নেই যে কোনটা ভারতের কোনটা চীনের, সেখানে ভারত কিছু স্থাপনা নির্মাণ করেছে, পদঘাত নির্মাণ করেছে, এ বিষয়ে চীন তাদের আপত্তি জানিয়েছে এবং আলোচনার আমন্ত্রণ জানানোর পরেও ওই সমস্ত স্থাপনা নির্মাণ অব্যাহত থাকায় চীন হামলার ঘটনা ঘটিয়েছে এবং ওখানে মোটামুটি ভাবে দেখা গেছে যে উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে। এতে স্বাভাবিকভাবেই পাকিস্তানের মধ্যে একটা, যদিও তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে তারা পরিস্থিতি কেবল দেখছে, কিন্তু যেহেতু ভারত তাদের চিরশত্রু এবং শত্রুর শত্রু তাদের বন্ধু, সুতরাং চীনের এই এই যে আগ্রাসন বলা যায় বা ভারতের সঙ্গে এই যে সাংঘর্ষিক পরিস্থিতি সেটিকে পাকিস্তান খানিকটা উপভোগ করেছে এটা বলাই বাহুল্য। কিন্তু আরেকটি ঘটনা ঘটেছে যেটা ইসলামাবাদের ভারতের দূতাবাসের একজন কর্মীর গাড়িতে চাপা পড়ে একজন মানুষ মারা গেলে তাকে কিছুক্ষণের জন্য থানায় নিয়ে যাওয়া হয়, পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। ভারত এই ক্ষেত্রে বিরক্ত হয়েছে যে কেন তাকে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি তো সে পাবে, সুতরাং এই হত্যাকাণ্ডের জন্য তাকে কেন থানায় নিয়ে যাওয়া হলো, এটা মনে করা হয়েছে ভারতের পক্ষ থেকে যে পাকিস্তান তার পেশি প্রদর্শন করতে চেয়েছে। তখন ভারত যেটা করেছে, নতুন দিল্লিতে পাকিস্তানের কিছু কর্মকর্তা যারা ওখানে নিয়োজিত আছে তাদেরকে বহিষ্কার করেছেন ভারতে। এর প্রেক্ষিতে পাকিস্তান চিরশত্রু দেশ হিসেবে যা করে এখানে ইসলামাবাদ থেকে আবার ভারতের কিছু কর্মীকে বহিষ্কারের যোগাযন্ত্র করছে। মোটামুটি ভাবে যুদ্ধ চলছে গালোয়ান উপত্যকায় চীন এবং ভারতের মধ্যে, এবং এখানে খুব স্বাভাবিকভাবেই পাকিস্তান যেহেতু এটাকে উপভোগ করছে এবং ভারতও যেহেতু পাকিস্তানের উপরে রেগে আছে যেহেতু চীনের বন্ধু হিসেবে, তাই একটা বৈরী পরিস্থিতি এখনো আমরা দেখতে পাচ্ছি।
পাকিস্তানে সন্ত্রাসবাদ সংক্রান্ত একটি সমস্যা তো বিরাজ করছে দীর্ঘদিন ধরে, তবে আমরা সম্প্রতি এটাও জেনেছি যে পাঁচজন সন্ত্রাসবাদীকে পাকিস্তানের একটি আদালত গুজরানওয়ালায় শাস্তিও দিয়েছে। এর পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে ইমরান খান সম্প্রতি একটি ভাষণে হয়তো মুখ ফুসকেই বলে ফেলেছেন ওসামা বিন লাদেনকে শহীদ, এবং তিনি যুক্তরাষ্ট্রেরও সমালোচনা করেছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একটি সংযোগ স্থাপনের চেষ্টা করছেন, টেলিফোনে কথা বলেছেন, G7 এ ভারতকে আনতে চাইছেন, এই সমস্ত বিষয় কি ইমরান খানকে অনেক বেশি ক্ষিপ্ত করে তুলেছে?
ইমরান খানের এই যে বক্তৃতাটি, ওনার যে ক্ষমতাকালে দুই বছর পূর্তিতে বক্তৃতা দিলেন, এই বক্তৃতার একটা বড় ধরনের সমালোচনা রয়েছে। ইমরান খানকে মনে করা হয় যে উনি ওনার যে যোগাযোগ ক্ষমতা, মানুষের সঙ্গে অর্থপূর্ণ কথা বলার যে ক্ষমতা, সে কারণেই তাকে ক্ষমতা এনেছিল জনগণ, কিন্তু এই বক্তৃতাটিকে একটি অন্তঃসারশূন্য বক্তৃতা বলে মনে করা হচ্ছে। এই বক্তৃতায় ইমরান খান বলছেন যে নরেন্দ্র মোদি ফ্যাসিস্ট, বা ট্রাম্প যে যুক্তরাষ্ট্রের যে প্রশাসন এরা পাকিস্তান যে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে অংশ নিয়েছে সেটাকে মূল্যায়ন করেনি। মানে ইমরান খানের প্রত্যেকটা কথার মধ্যেই একটা অন্যকে দায়ী করার প্রবণতা ছিল, ওইখানে মুখ ফসকে যে মনের কথা বেরিয়ে আসাই হোক কিংবা এটা শুধুমাত্র ভুলই হয়ে থাকুক না কেন, পাকিস্তানের যে বিরোধী দলরা রয়েছে বিশেষ করে পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো, উনি বলেছেন যে ইমরান খান এই এদের প্রতি, এই সন্ত্রাসবাদীদের প্রতি সবসময় একটা নরম মনোভাব পোষণ করে এসেছেন, এদের ব্যাপারে উনি অ্যাপোলজিস্ট ছিলেন, সুতরাং তার এই বক্তব্য থেকে বিস্মিত হওয়ার কিছু নয়, উনি সমালোচনার শিকার হচ্ছেন। তবে তার পক্ষ থেকে যেটা বলা হয়েছে, যেহেতু উনি কিল শব্দটি ব্যবহার করেছেন, মার্টার শব্দটি ব্যবহার করেননি। সুতরাং শহীদ বলা হলেও কিল্ড বলা হয়েছে যখন, তার মানে এটা স্লিপ অফ দ্য টাং। যাই হোক, এই চাপানো তো রয়েছে। তবে গত দু বছরের যে কার্যক্রম, বিশেষত করোনা কালে একটা বড় কাজ হয়েছে, সেটা হচ্ছে যে 70 বছর ধরে যে কাদিয়ানিরা নানান রকম নিরাপত্তাহীনতায় ভুগেছে তাদেরকে একটি রক্ষা কবচ দেওয়া হয়েছে আইনের মাধ্যমে, যে এখন পাকিস্তানে যে কেউ ইচ্ছা করলেই আর কোনো কাদিয়ানিকে আক্রমণ করতে পারবে না, হামলা করতে পারবে না, বা তার নামে রাষ্ট্রীয় আইন ঠুকে দিতে পারবে।
পরিশেষে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে পাকিস্তানের বিমান চালকদের কেন্দ্র করে একটা কেলেঙ্কারির খবর আমরা জানতে পেরেছি, যে পাকিস্তানে বেশ কিছু বিমান চালক মানে তাদের ঠিক লাইসেন্স ছিল না, অনুমতি পত্র ছিল না, তা সত্ত্বেও তারা বিমান চালিয়েছে। সাম্প্রতিক একটি বিমান দুর্ঘটনায় আমরা জানি যে বিমান চালক কে সতর্ক থাকতে বলার সত্ত্বেও দেখা গেছে সেই সময় ল্যান্ডিং এর আগে সে করোনা ভাইরাস নিয়ে উনি কথা বলছেন, শেষ পর্যন্ত উনি সহ অন্যরাও মারা গেলেন। তো এই বিমান চালকদের ব্যাপারটা কিভাবে এটা সম্ভব হলো যে লাইসেন্স বিহীন এতগুলো বিমান চালক পাকিস্তানে বিমান চালানো শুরু করে দিল?
এই বিষয়টি তদন্ত করেছে আসলে নির্দলীয় নিরপেক্ষ বিদেশি বিশেষজ্ঞরা, এই পাকিস্তানের বৈমানিকদের নিয়ে, তাদের ফিটনেস নিয়ে এবং এই ঘটনাটি নিয়ে। এইখানে পশ্চিমা যে বিশেষজ্ঞরা, তারা স্পষ্টতই দেখতে পেয়েছেন যে এই যে পাইলট চালাচ্ছিলেন উনি খেয়ালই করেননি যে উনি আসলে রানওয়েতে নেমে পড়েছেন কিন্তু পেছনের চাকাটা তো নামানো হয়নি, বা উনি কারো কোনো নির্দেশনা শোনেননি। পরে এই ব্যাপারটা তদন্ত হওয়ার পরে যেটা বেরিয়ে এলো, প্রায় 262 জন এমন পাইলট পাওয়া গেল যে যারা তাদের যে বিভিন্ন সময় ফিটনেস পরীক্ষা করা হয় ওইগুলোকে মোটামুটি ভাবে, যেটা হয় যে সরকারি অফিসের মধ্যে দুর্নীতির মাধ্যমে বা অন্য কোনো ভাবে তারা এগুলো নবায়ন করেছেন, মানে টেস্ট না দিয়ে। যে একজন পাইলট উল্লেখ করেছেন উনি অত তারিখে টেস্ট দিয়েছিলেন, ওই তারিখে দেখা যাচ্ছে উনি ক্যানাডাতে ছিলেন, ফলে মিথ্যাগুলো ধরা পড়ে গিয়েছে। এবং 141 জন পাইলটকে গ্রাউন্ডেড করা হয়েছে। এবং এই প্রসঙ্গে আবার বিরোধী দল, যেহেতু তারা এই সমস্ত পাইলটের নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রেখেছে, তারা এসে বলছিল যে এরকম ভাবে চাকরিচ্যুত করা কি ঠিক হচ্ছে, কিন্তু যেহেতু মানুষের জীবনের মূল্যই বেশি এই ক্ষেত্রে, এই মুহূর্তে আসলে এখানেই গুরুত্ব দেওয়া হচ্ছে যে পাইলটদেরকে ভালো লাইসেন্স থাকতে হবে।
এটা অত্যন্ত গুরুতর একটা প্রশ্ন, মানুষের জীবনকে নিয়ে চিনি খেলার কোন অবকাশ নেই। জনাব মাসকাবাত হাসান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
ক্যালিফোর্নিয়ায় রয়েছেন আমাদের সংবাদদাতা আবু নাসের রাজীব, তিনি বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন পাঠিয়ে থাকেন। আজকে দেখা যাক আবু নাসের রাজীব কি বলছেন।
করোনা ভাইরাস বা কোভিড-19 জনিত মহামারীর কারণে বিশ্ব চলচ্চিত্রের প্রাণকেন্দ্র লস অ্যাঞ্জেলেস শহরের হলিউড ইন্ডাস্ট্রি বেশ কয়েক মাস ধরে বন্ধ রয়েছে। অনেকদিন ধরে নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি, বন্ধ রয়েছে সব সিনেমা হল, নতুন চলচ্চিত্রের শুটিংও বন্ধ রয়েছে। হলিউডের চলচ্চিত্র শিল্পের উপর কোভিড-19 প্রভাব নিয়ে আমি কথা বলি হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের এন্টারটেনমেন্ট এডিটর মনোয়ার হোসেন পিয়ালের সাথে। প্রথমেই তার কাছে জানতে চেয়েছিলাম করোনা ভাইরাস সামগ্রিকভাবে হলিউডের উপর কি ধরনের প্রভাব ফেলেছে।
প্রভাব তো ইমেন্স অবশ্যই। হলিউড যেখানে প্রতিদিন ছয় প্রোডাকশন হয়, শুধু এক জায়গায় না, শুধু যে হলিউডে হয় তা না, হলিউডের প্রজেক্ট সারা দুনিয়াব্যাপী হয়। ইদানিং আমাদের বাংলাদেশেও তো হলিউড ছবি শুটিং হয়েছে। তো সেরকম সব সারা দুনিয়ার সব রকমের কাজকর্ম স্ট্যান্ড স্টিল, ঠান্ডা হয়ে গেছে। তো সেক্ষেত্রে হলিউডে তো প্রচণ্ড প্রভাব ফেলেছে এবং লস তো এখনও 100% হিসাব ওরা শেষ করেনি হিসাব করে। তবে এখন যেটা আছে হলিউডে, যে গত বছর এবং গত বছর দুয়ে যেসব ছবি টেলিভিশন শো শ্যুট করা হয়েছে, বিশেষ করে ফিল্মগুলো তো এখনও রিলিজ দিতে পারেনি। এই বছরে যে ছবিগুলো মুক্তি পাওয়ার কথা ছিল সেসব প্রত্যেকটা ছবি ক্যানের মধ্যেই পড়ে আছে। অনেকে দু একটা স্টুডিও চেষ্টা করেছে অনলাইনে বা স্ট্রিমিং লাইনে বা লিঙ্কের মাধ্যমে, ভিওডি যেটা বলে, ভিডিও অন ডিম্যান্ড রিলিজ করার চেষ্টা করেছে। ওতে তারা বেশ ছবির মালিকদের থেকে ওরা বেশ প্রোটেস্ট পেয়েছে, সেই জন্য ওই চেষ্টা ওরা বন্ধ করেছে, ওরা করেনি ওই জিনিসটা যে করার কথা ছিল ওটা ওরা করেনি। তো ওভারঅল হলিউডের এফেক্ট তো অনেক বেশি হয়েছে এই COVID-19 শাটডাউনের জন্য।
এর ফলে কি আপনার মনে হয় যে, অনেকেই বলছেন যে এর প্রভাবটা তো ইমিডিয়েট না, কারণ যে ছবিগুলো এই ফলে মুক্তি পাওয়ার কথা ছিল সেগুলো শুটিং হয়তো গত ফলে হয়ে গেছে বা গত বছর হয়ে গেছে, কিন্তু এর প্রভাবটা হয়তো এক বছর পরে পড়তে পারে?
না, এক বছর পরে প্রভাব যেটা পড়বে হলো সেগুলো বক্স অফিস রিটার্ন, হ্যাঁ, যেটা যেসব ছবিগুলো আপনি তৈরি করেছেন গত বছর বা তার দুই আগের বছর, এই বছরের ধরেন মার্চের 25 তারিখে আপনার ছবিটা রিলিজ করার কথা ছিল। এখানে তো প্রত্যেকটা জিনিস রেগুলেশনের মাধ্যমে হয়। মোশন পিকচার অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ছবিগুলোকে ট্রেলার তৈরি করে এবং থিয়েটার ওনাররা ওদের যে অ্যাসোসিয়েশনের মাধ্যমে আপনাদের প্রতিটা ছবির স্লেট তৈরি করা আছে, যে সোনি পিকচার এই এই ফ্রাইডেতে এই ছবিটা মুক্তি দেবে, আগামী ফ্রাইডেতে ফক্স ওই ছবিটা মুক্তি দেবে, তারপরের ফ্রাইডেতে ডিজনি ওই ছবিটা মুক্তি দেবে, তারপর ফ্রাইডে ইউনিভার্সাল ছবিটা মুক্তি দেবে। তো ওই জিনিসটা তো সম্পূর্ণটাই সম্পূর্ণ ওদের যে যেই স্কেজুয়াল ছিল পুরো স্কেজুয়ালটা তো চেঞ্জ হয়ে গেছে। অতএব ওই ছবিগুলো কিন্তু রয়ে গেছে, ওই ছবিগুলো ধরেন মার্চে মুক্তি পেয়ে এখনকার মধ্যে ছবিটা যে পয়সাটা ওরা খরচ করেছে এটা উঠে আসার কথা ছিল, সেই জিনিসটা কিন্তু হলো না। তো ছবি মুক্তি পাওয়ার পরে গিয়ে দেখা যাবে যে আমার লাভ লোকসান কতটুকু হচ্ছে বা হবে। আর ছবি মুক্তি করার আগে আপনাকে যে জিনিসটা একদম 100% কনফার্ম করতে হবে, গ্যারান্টি দিতে হবে যে আপনি যে দর্শক হিসেবে যাবেন ছবিটা দেখবেন, আপনার নিরাপত্তা, আপনার সুস্থতা এবং কিভাবে আপনি নতুন এই নিয়মকানুন অনুযায়ী ছবির হলগুলো খুলবেন মানুষের জন্য।
আপনার কি মনে হয় যে যদি হলগুলো খুলে দেওয়া হয়, হয়তো খুব শীঘ্রই খুলে দেওয়া হবে, কারণ আমাদের ক্যালিফোর্নিয়া গভর্নর বলেছেন যে থার্ড স্টেজে এগুলো খুলে দেওয়া হবে, খুলে দেওয়ার পরে কি আগের মতো মানুষ আবার হলে যাবে, ছবি দেখতে যাবে আপনার থিয়েটারে?
এইটা একটা বিরাট প্রশ্ন। তো তার আগে আমি মনে করি যেটা এখন বলা হচ্ছে যে এই মাসের শেষের দিকে সিনেমা হলগুলো খোলা হবে, কিন্তু কন্ডিশন হচ্ছে 25% অকুপেন্সি। এখানে 100 ভাগ আপনি 100 জন যেখানে লোক একটা সিনেমা হলে বসতে পারত সেখানে এখন 25 জন বসতে পারবে। এই জিনিসটা করার জন্য সিনেমা হলের মালিকগুলো তাদের পুরো হলটাকে ঢেলে সাজাতে হবে এবং আপনাকে ওইভাবে, এবং আপনারা জানেন যারা সিনেমা হলে আমরা সবাই যাই, সিনেমা হলে কিন্তু আমরা খুব একদম পাশাপাশি কিন্তু বসি, খুব কাছাকাছি বসি, কারণ সিনেমা হলে যাই কিন্তু একত্রে, আপনি আপনার ওয়াইফ বা আপনার বাচ্চারা বা গার্লফ্রেন্ড বা যাদেরকে নিয়ে যান সবাই কিন্তু খুব পাশাপাশি বসেন এবং একটু কথাও বলতে চান, যদি ছবি চলা অবস্থা মানে ফিসফিস করে কথা বলেন, দূরত্ব এবং কাছাকাছি খুব খুব কাছে, সেক্ষেত্রে সিনেমা হলে সামাজিক দূরত্বটা মেনটেন করা বা সোশ্যাল ডিস্টেন্সিং এবং কাছাকাছি থাকাটা এটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটাকে যখন ওরা এনশিওর করতে পারবে যে আপনার পাশে যে বসছে তার থেকে আপনার একটা নিরাপদমূলক একটা দূরত্ব আপনি বজায় রাখতে পারবেন, এবং যখনই হলগুলো ওইভাবে রিফার্বিশ এবং রিকনফিগার করবে তখনই ইটস সেফ টু ওপেন দ্য সিনেমা হলস। তবে সব সিনেমা হল পারবে না, এখানে দুটো জিনিস আছে। মুভি থিয়েটার ওপেন করার আগে যে জিনিসটা আপনাকে 100% নির্ধারণ করতে হবে যে এটা নিরাপদ কি না, সিনেমা হলগুলো ছবি দেখানোর জন্য নিরাপদ কিনা। আপনি যখনই মনে করবেন নিরাপদ তখনই কিন্তু আপনি টিকিট কেটে ছবি দেখতে যাবেন। এখন মেইন যেটা যে জিনিস যেগুলো সিনেমা হলে আপনি এখন আগের মতো 100 জন কিন্তু পারবেন না, 100 জনের যে ক্যাপাসিটিতে 25 জন আপনি ঢুকতে দিতে পারেন। এখন এই 25 জন যে বসবে সিনেমা হলগুলো ট্রেডিশনাল ওয়েতে যেসব সিনেমা হলগুলো, আপনার সামনের রোটা কিন্তু একদম আপনার মুখের উপরে, আপনার পাশের সিটটা আমি ব্লক করলাম, কিন্তু সামনের রোটা, তাহলে সামনের রোটাকে আমাকে ব্লক করতে হবে, কারণ আপনি বসলে একটু ধাক্কা দিলে কিন্তু আমার পায়ে লাগছে। হ্যাঁ, ওই জিনিসগুলো কনফিগারেশনগুলো সিনেমা হলের মালিকরা এখন করছে, যেহেতু যদি আমাদের গভর্নর গ্রেভিন নিউসম বলেছেন যে এই মাসের শেষের দিকে সিনেমা হলগুলো খোলা যেতে পারে উইথ 25% অকুপেন্সি, ওই জিনিসগুলো যখন করা হবে আমি মনে করি তখনই মানুষ যাবে, মানুষ ছবি দেখতে যাবে, মানুষ ছবি দেখতে যাওয়া পছন্দ করে। কিন্তু যখন দেখবে যে না, আমি ছবি দেখতে গিয়ে আমার জানটা যদি আমি রিস্কে ফেলি আমার, তাহলে তো আমি ছবি দেখতে যাবো না, আমি ছবি না দেখলে চলে, বাট আমার লাইফ এবং হেলথ ইজ ফার্স্ট। তো ওই জিনিসটাই যখন নিরাপত্তা যখন নিশ্চিত করা হবে তখনই আমি মনে করি ছবি খুলবে, মানুষও যাবে।
মনোয়ার হোসেন পিয়াল, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য।
আমি সামি আহমেদ, আমরা ওয়াশিংটন স্টুডিও থেকে রোহিঙ্গা লাইফলাইন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই সোমবার থেকে শুক্রবার ওয়াশিংটন সময় সকাল 7:30, বাংলাদেশ সময় সন্ধ্যা 5:30। শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,350 কিলোহার্টস, মিডিয়াম ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,700 কিলোহার্টস এবং 12,030 কিলোহার্টস। এ অনুষ্ঠান পুনঃপ্রচার হয় বাংলাদেশ সময় সন্ধ্যা 7:00। মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ড 1575 কিলোহার্টস।
এখনকার একটি প্রতিবেদন শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
বিভিন্ন বর্ণ জাতিগোষ্ঠীর মানুষের বসবাস এই যুক্তরাষ্ট্রে। এই জাতিগত বৈচিত্র্যের মানুষেরা কি বর্ণ বৈষম্যের শিকার হচ্ছেন?
In America, especially as a child in the 80s, I was subjected to some bullying. I remember my sisters were subjected to some bullying by kids.
ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান জেব গিল বললেন, তিনি এবং তার বোন ছোটবেলায় স্কুলে থাকতে বুলিং এর, অর্থাৎ অন্য বাচ্চাদের হাতে জবরদস্তির শিকার হয়েছেন। এদিকে বাংলাদেশি আমেরিকান অনন্য আহমেদের অভিজ্ঞতা ভিন্ন।
ছোটবেলা থেকে আমি বলবো টিনেজ বয়স পর্যন্ত বর্ণবিভেদটা আমি সেইভাবে বুঝি। আমার বন্ধু বান্ধব ছিল নানান এথনিসিটির, সেখানে সাদা, কালো, হিসপ্যানিক, চাইনিজ, কিন্তু কখনোই ওই রেস বা এথনিসিটিটা কখনোই মানে ওইভাবে চলে আসেনি।
প্রাক্তন পুলিশ অফিসার মিশ্র বর্ণের কোলম্যান বললেন,
I am protesting today because I'm a biracial woman. I have faced racism in my life as an ex-police officer. I faced racism and now it's time for
তিনি বললেন, তিনি বৈষম্যের শিকার হয়েছেন, এখন সময় পরিবর্তনের। তিনি সকল বর্ণ ও জাতিগোষ্ঠীর সমান অধিকার প্রতিষ্ঠার দাবিতে চলমান আন্দোলনে অংশগ্রহণ করেছেন।
And in terms of, you know, my treatment as a Hispanic Latino man in the United States, I would say it is different from an African American, a black man, in the way that I would have more privilege when
এদিকে Latino American Brian Cosario বললেন, তিনি মনে করেন না Latino জাতিগোষ্ঠীর মানুষরা কৃষ্ণাঙ্গদের মতো এতটা পুলিশি নিপীড়নের শিকার হয়।
But you know, at the time I think that that there is discrimination on parts of anyone who is non-white.
Because even though I'm from Nepal, but I look like as a Chinese people, so most of the people tease me and they try to fight with me. Time of coronavirus pandemic, when it started in the United States, like as if I put on my mask and walked in the street and people used to...
Nepal থেকে অভিবাসী হয়ে আসা সুশান্ত শ্রেষ্ঠা বললেন, তিনি দেখতে চীন দেশীয়দের মতো হবার কারণে রাস্তাঘাটে তাকে করোনা নিয়ে কটূক্তি শুনতে হয়েছে। আমেরিকায় ধীরে ধীরে জাতিগত বৈচিত্র্য আরও প্রতীয়মান হয়ে উঠছে। অনেকের মতে এই বিষয়টি ভবিষ্যতে সংখ্যালঘুদের প্রতি বৈরিতা কমাতে সহায়ক হবে।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
চেক প্রজাতন্ত্রে অবস্থিত একটি সংস্থা আলো নিয়ে নানান ধরনের গবেষণা করে চলেছেন, অর্থাৎ বিভিন্ন ধরনের আলো সংরক্ষণ এবং রূপান্তরের সাহায্যে কিভাবে বিদ্যুতের খরচ আরো কমানো যায় তারও প্রচেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা
কেভিন ইনক্সের প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছি আমি জয়তি দাশগুপ্ত।
আলো নিয়ে মানুষ এ যাবৎকাল যে সমস্ত চিন্তাভাবনা করে এসেছেন, এই চেক প্রজাতন্ত্রের কোম্পানিটি কিন্তু সেই চিন্তাধারাকে একেবারে বদলে দিচ্ছে। এই কোম্পানির লোকেরা নানান ধরনের আলোর সাহায্যে ত্রিমাত্রিক চিত্র বানানোর চেষ্টা করছেন, যেটিকে অনেক সময় বলা হয় হলোগ্রাম, এবং সেগুলি নিয়ে কিন্তু নানান ধরনের উদাহরণ তৈরি করা যাচ্ছে। আলোকে সংগ্রহ করে তার উপর এই নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করা সম্ভবপর হয়েছে ছোট ছোট কিছু লেন্সের সাহায্যে, যেগুলির উপরে ন্যানো টেকনোলজির সাহায্যে এ ধরনের কাজ করা সম্ভব হচ্ছে। আইকিউ স্ট্রাকচার সংস্থার পক্ষ থেকে মার্টিন জোডোভ বলেন, এর ফলে আলোর উৎস আবিষ্কার করা সম্ভব হচ্ছে, এবং প্লাস্টিকের শীটের ওপরে যদি একসঙ্গে অনেক আলো ফেলা যায় তাহলে সেটা দেখতে কেমন হবে তারও একটা তুলনা সম্ভব। মার্টিন জোডোভ বলেন,
We are making the optics much smaller than the classical optics, at the same time much more precise, because we are controlling every tiny dot of the optics, so we are able to control all the light.
তিনি বলেন যে আমরা গতানুগতিক আলোর যে ক্ষুদ্র কণা তৈরি হয় তার থেকে কিন্তু এই যে গবেষণা করছি তাতে আরো ক্ষুদ্রতর কণা তৈরি করার চেষ্টা করছি, এবং সেগুলিকে বিশ্লেষণ করে জানার চেষ্টা করছি যে এটি কিভাবে কাজ করছে। এর কারণ হলো আমরা এলইডি সোর্স থেকে বিচ্ছুরিত সমস্ত আলোকে যাতে নিয়ন্ত্রণ করতে পারি তারই চেষ্টা করছি, এবং এরপরে এই আলোকে আমরা প্রয়োজনীয় স্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তিনি বলেন যে এই গবেষণার ফলে আলোগুলিকে পুরনো এলইডি লাইট সোর্সের মতো দেখতে না হয়ে অনেকটা কম্পিউটার স্ক্রিনের মতো দেখতে হচ্ছে, এবং তার ফলে একটি নির্দিষ্ট দিকে আলোটিকে বিচ্ছুরণ করার ব্যবস্থাটা অনেক সহজ হয়ে যাচ্ছে। এই পদ্ধতিটি কিভাবে কাজ করছে, অর্থাৎ কোন লেন্স দিয়ে অথবা কাঁচ দিয়ে কতটা আলো পাঠানো হচ্ছে এবং কিভাবে কোথায় সেই আলো পাঠানো হচ্ছে, এটা যদি বিশ্লেষণ করা যায় তাহলে কিন্তু আলোর দূষণও অনেক কম হবে এবং পয়সাও অনেকটা সাশ্রয় করা যাবে। আইকিউ স্ট্রাকচারের পক্ষ থেকে মার্টিন জোডোভ বলেন,
So what this allows the consumers or the users of these luminaires is to either have fewer lights, saving energy, or you can they can have more light where they desire this.
সুতরাং এই প্রযুক্তিগত উন্নতি এমন আলোর ব্যবস্থা করার চেষ্টা করছে যাতে গ্রাহকরা আলোর অপচয় না করেন এবং এনার্জি বাঁচানোর জন্য যেখানে বেশি করে আলোর দরকার সেখানেই আলো পাঠানোর ব্যবস্থা করা যায়। প্রিন্টিং টেকনোলজি অর্থাৎ মুদ্রণ ব্যবস্থা কিন্তু এই নতুন পদ্ধতি দ্বারা পরীক্ষা নিরীক্ষাগুলিকে আরো অনেক সহজ করে দিচ্ছে এবং গবেষকদের আরো কম আলো শক্তির অপচয় না করা এবং যেখানে আরো বেশি আলোর দরকার সেই সব জায়গায় যাতে আরো আলো পৌঁছে যায় সেই ব্যবস্থা করতে সাহায্য করছে। আইকিউ স্ট্রাকচারের পক্ষ থেকে মার্টিন জোডোভ আরো বলেন,
We are using very highly sophisticated equipment, mainly the electron beam lithography, which you can imagine as a stream of electrons that we
তিনি বলেন যে আমরা অনেক উন্নত ধরনের যন্ত্রপাতির ব্যবহার করছি, মূলত ইলেকট্রন বিম লিথোগ্রাফি, যেটিকে কল্পনা করা যায় যে অনেকগুলি ইলেকট্রন দিয়ে তৈরি একটি তীব্র ধারালো পেন্সিল। এখন আপনি কল্পনা করুন যে এই পেন্সিলটির সাহায্যে আপনি কিন্তু বিভিন্ন উপাদানের উপরে নানান রকম চিত্র বানাচ্ছেন। সবশেষে এটাই বলা যায় যে এই ধরনের পদ্ধতি কিন্তু আমাদের নিজেদের পাসপোর্ট, ভিসা, ব্যাংক নোটস ইত্যাদি গুরুত্বপূর্ণ নথিগুলিকে সুরক্ষা দিতেও অনেকটা সাহায্য করবে।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.